বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 6 জুলাই 22 আষাঢ় এবং ফার্সি 15-3। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে ইরানের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধিতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা সহ ব্যাপক টিকা কার্যক্রমের দাবি সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শিশুদের অবস্থা সম্পর্কে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের নৌবাহিনী এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানির ঘোষণা। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, আলোচনা চলবে। বাংলাদেশে করোনা মোকাবেলায় মেডিকেল শিক্ষকদের পদায়ন করা হয়েছে জেলা উপজেলা হাসপাতালে, 24 ঘণ্টায় মৃত্যু 163। এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের হট্টগোলের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী, তার মতে বিজেপি লেস ছাড়া হনু। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, একথা বলেছেন সেনাবাহিনীর নৌ ইউনিটের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি। তিনি আজ আরও বলেছেন নৌবাহিনীকে সবসময় লড়াইয়ের জন্য সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। আলী কাভিয়ানি আজ নৌবাহিনীর 1 নম্বর অঞ্চলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নৌবাহিনীর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় আলী কাভিয়ানি বলেন নৌবাহিনীর সদস্যদের মনোবল অটুট রয়েছে। নৌ কমান্ডার আরও বলেন ইরান শান্তি ও নিরাপত্তার পক্ষে, কিন্তু কোনো দেশ বা গোষ্ঠী যদি কখনো হুমকি সৃষ্টির চেষ্টা করে তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে বিশাল পানিসীমা, এছাড়া দেশটি আন্তর্জাতিক পানিসীমাতেও তৎপর রয়েছে। এর আগে ইরানের কমান্ডারেরা জানিয়েছেন তারা এই অঞ্চলে শত্রুর সব ধরনের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে। ইরান ও সিরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই নেতা সোমবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে এই আগ্রহ প্রকাশ করেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানে গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রাইসিকে অভিনন্দন জানানোর জন্য তাকে টেলিফোন করেন।
তিনি বলেন, ইব্রাহিম রাইসের নেতৃত্বে ইরান উন্নতি ও অগ্রগতির দিকে আরও বেশ খানিকটা এগিয়ে যাবে বলে তিনি আশা করছেন। বাশার আল আসাদ সকল ক্ষেত্রে ইরানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। টেলিফোন আলাপে রাইসি ও আসাদ দুদেশের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। সিরিয়ার সঙ্গে কয়েক দশক ধরে ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতে সন্ত্রাসবাদ চাপিয়ে দেওয়া হলে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে দামেস্ককে সাহায্য করে তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। মতপার্থক্য নিরসনে ভবিষ্যতেও এই আলোচনা অব্যাহত থাকবে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। রাবি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় বিশ্বাসী। এই নীতির অংশ হিসেবেই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং মতবিরোধ সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এই আলোচনা চালিয়ে যাবে তেহরান। তিনি বলেন, কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে, এগুলোর কোনো কোনোটি জটিল, এ কারণে এগুলোর সমাধানে কিছুটা সময় লাগতে পারে। তিনি বলেন, বিজাতীয় শক্তিগুলো যাতে নিরাপত্তার অজুহাতে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি জোরদার করতে না পারে, সেজন্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক জরুরি। অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু বিষয়ক আলোচনা প্রসঙ্গে আলী রাবি বলেন, ভিয়েনা আলোচনায় কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগতি হয়েছে, তবে এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে এই মতপার্থক্যের অর্থ এই নয় যে আলোচনা অচলাবস্থার সম্মুখীন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে মাত্র 72 ঘণ্টায় কমপক্ষে 150 জন নিহত হয়েছেন। মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, গত শুক্র থেকে রোববার এই তিন দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে 400+ গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে 150 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণভাবে প্রতিদিনই গুলিতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়, তবে ওই তিন দিন মৃত্যুর সংখ্যা স্বাভাবিক প্রবণতার চেয়ে কিছুটা বেশি ছিল, কারণ গত 4 জুলাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এদিন সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশটির কোথাও হয়েছে প্যারেড, কোথাও আতশবাজি ফোটানো হয়েছে, একই সঙ্গে চলেছে ব্যাপক গুলি। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ এসব তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, শিকাগোতে 4 জুলাই একদিনে মোট 88 জনকে গুলি করা হয়েছে, এতে মারা গেছেন 14 জন। সহিংসতার পরিমাণ বেড়েছে নিউ ইয়র্কেও। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 163 জনের, শনাক্ত 11,500-এর বেশি। এদিকে করোনা মোকাবেলায় মেডিকেল শিক্ষকদের পদায়ন করা হয়েছে জেলা উপজেলা হাসপাতালে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে গত 24 ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 11,525 জন করোনা রোগী, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। এ সময় আরও 163 জনের মৃত্যু হয়েছে, যা ছিল দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। গতকালকে মৃতের সংখ্যা ছিল 164 জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে 15,392 জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 37,631টি, আর নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 31.64%। এর আগে সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে গত 29 জুন 112 জন, 30 জুন 115 জন, 1 জুলাই 143 জন, 2 জুলাই 132 জন, 3 জুলাই 134 জন, 4 জুলাই 153 জন এবং 5 জুলাই 164 জন। এছাড়া গত 7 দিনে করোনায় আক্রান্ত হয়েছেন 48,147 জন। ওদিকে করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউটের প্রায় 1,250 চিকিৎসককে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো করোনা ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। গত রবিবার এবং সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের অন্তত 48টি আদেশে 1,239 জন চিকিৎসককে আগামীকাল বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। এর ফলে দেশের প্রায় 45টি জেলায় মেডিকেল কলেজ, হাসপাতাল ও সরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিটে চিকিৎসকের জনবল বৃদ্ধি পাবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় নাকি মাথায় দেয় কেউ জানে না। আমার মতে এই বিজেপি আসলে ল্যাস ছাড়া হনু। এ সম্পর্কে বিস্তারিত শুনুন বাবুল আক্তারের ডেস্ক রিপোর্টে।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় শাসক দল বিজেপির কড়া সমালোচনা করে বলেছেন, এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় নাকি মাথায় দেয় কেউ জানে না। আমার মতে এই বিজেপি আসলে ল্যাজ ছাড়া হনু। বিধানসভায় অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের সময় গর্জে উঠেছিলেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের ভাষণ মাত্র পাঁচ মিনিটেই শেষ হয়ে যায়, কারণ বিধানসভায় বিজেপি বিধায়করা উত্তেজনা সৃষ্টি করেছিলেন। আর এই বিষয় নিয়েই এদিন বিধানসভায় বিজেপিকে এমন কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি আরো বলেন, বিজেপির সঙ্গে আমি আগে কাজ করেছি, অটল বিহারী বাজপেয়ী, সুষমা স্বরাজ, রাজনাথ সিংহদের সঙ্গে কাজ করেছি, ওনাদেরও দেখেছি। এখন যে বিজেপিকে দেখছি সেটা খায় নাকি মাথা দেয় কেউ জানে না। এই বিজেপি আসলে ল্যাজ ছাড়া হনু। আরে রাজ্যপাল তো কেন্দ্রীয় সরকার মনোনীত, অথচ সেদিন রাজ্যপালকে বলতে দেওয়া হলো না। আর সবসময় তৃণমূলের নামে অপপ্রচার, কুৎসা, মিথ্যা রটাচ্ছে বিজেপি। বিধানসভা ভোটের আগে বিজেপি নিজেদের সুবিধার্থে অন্যায়ভাবে জেলা প্রশাসক পুলিশ সুপারদের বদলি করিয়েছে কমিশনকে দিয়ে। যেসব জেলায় অভিযোগ ছিল সেখানে এসপি জেলা শাসকদের সরানো হয়েছে। বাইরের রাজ্য থেকে বহিরাগতদের এনে ভিড় করেছিল বিজেপি। বহিরাগতদের আখড়া হয়ে গিয়েছিল বাংলা, কিন্তু ভোটের ফলে দেখা গিয়েছে বাংলার মানুষ বিজেপির বহিরাগতদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আসলে বাংলার মেরুদণ্ড ভাঙা অত সহজ নয়।
বলছিলেন আমাদের প্রতিনিধি, আফগানিস্তানে যুদ্ধ শুরুর প্রায় দুই দশক পর এসে মার্কিন সেনারা দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে। এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। এর মধ্যেই বাগরাম ঘাঁটির নিরাপত্তায় দায়িত্বরত আফগান কমান্ডার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে যায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটিতে থাকা একটি কারাগারে বন্দী 5,000-এর বেশি তালেবান চলে গেছে বলে খবর বেরিয়েছে। আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে বাগরাম ছিল পশ্চিমা সেনাদের অন্যতম প্রধান ও শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটি থেকে রাতের বেলা কাউকে কিছু না জানিয়ে মার্কিন সেনা প্রত্যাহারের অভিযোগ করেছেন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি। যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর বাগরাম ঘাঁটির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আসাদুল্লাহ ব্রিটিশ গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত ৩টায় মার্কিন সেনারা বাগরাম ছেড়ে যান। তারা আফগান বাহিনীকে বিষয়টি অবহিত করেননি। মার্কিন সেনারা চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর আফগান সেনারা সেটি বুঝতে পারেন। তখন বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় আফগানরা। সংযুক্ত আরব আমিরাত 5,000 ইসরায়েলিকে নাগরিকত্ব দিয়ে ফিলিস্তিনি জাতি ও মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। আবুধাবিকে বিশ্বাসঘাতক ও আপোষকামী সরকার বলেও অভিহিত করে ইসরায়েলি বিরোধী এই প্রতিরোধ আন্দোলন। ইসলামী জিহাদের মুখপাত্র তারিক সালমি ইয়েমেনের আল মাসিরা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। তিনি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে আরব আমিরাত সহ অন্যান্য আরব দেশকে তাদের ভুল হিসাব নিকাশ পুনর্বিবেচনা করার আহ্বান জানান। তিনি বলেন, বিশেষ করে সাম্প্রতিক গাজা যুদ্ধে যখন ফিলিস্তিনি জনগণের শক্তিমত্তা এবং তেল আবিবের অজেয় থাকার ভুয়া দাবি প্রমাণিত হয়েছে, তখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আরব দেশগুলোর দুর্বলতা প্রকাশ করা উচিত হবে না। গত বৃহস্পতিবার এমিরেটস লিগস ওয়েবসাইট খবর দেয়, গত তিন মাসে প্রায় 5,000 ইসরায়েলি সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব লাভ করেছে। আরব আমিরাত বিদেশিদেরকে নাগরিকত্ব দেওয়ার বিধান রেখে আইন সংশোধন করার পর ইহুদিবাদীদেরকে এই সেবা দেওয়া হল। এর আগে বিদেশিদেরকে নাগরিকত্ব দিত না সংযুক্ত আরব আমিরাত। ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে বলে একাধিক সংবাদ সূত্র খবর দিয়েছে। এ সময় দূতাবাস ভবনের নিরাপত্তা রক্ষায় স্থাপিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অন্তত 4 ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। আজ ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সেখানকার সাইরেনগুলো বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানে চলমান সহিংসতার কারণে ফের শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান গত 4 বেশি সময় ধরে প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নাগরিক। কোনো বৈষম্য ছাড়াই অনেকটাই ইরানি নাগরিকদের মতোই তারা এখানে জীবনযাপন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি ও অভিবাসন বিষয়ক পরিষদের মহাসচিব মাহাদি মাহমুদি তেহরানে আফগান সংসদের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমির গোল শাহি সহ আরও কয়েকজন কর্মকর্তাকে দেওয়া সাক্ষাতে আফগানিস্তানের বর্তমান উত্তেজনাকার পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, এতে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতির নেতিবাচক প্রভাব ইরানের উপরও পড়বে। এর অন্যতম প্রভাবে এ অঞ্চলে শরণার্থী সংকট ভয়াবহ রূপ নেবে। গত কয়েক বছর ধরে আফগানিস্তান ও ইরান সরকার আফগান শরণার্থীদেরকে নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করার চেষ্টা করলেও এখনও বিরাট সংখ্যক শরণার্থী দেশে ফিরে যেতে পারেনি। বিশেষ করে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে প্রতিবেশী দেশগুলোতে আফগান শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং আফগানিস্তানের অভিবাসন বিষয়ক দপ্তরের বিভিন্ন রিপোর্ট থেকেও জানা যায়, সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের সাথে সরকারি সেনাদের তীব্র সংঘর্ষ হওয়ায় এবং বিভিন্ন অঞ্চলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশগুলোতে আবার আফগান শরণার্থীর ঢল নামতে পারে। জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়কারী দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ ও সহিংসতার কারণে বহু আফগান নাগরিক তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। বাস্তবতা হচ্ছে, আফগানিস্তানে চলমান নিরাপত্তাহীনতা ও সহিংসতা এবং দেশের ভেতরে ও বাইরে লাখ লাখ মানুষের শরণার্থী জীবনযাপন, এই সবই গত 20 ধরে মার্কিন দখলদারিত্ব সহ উগ্র গোষ্ঠীগুলোর সহিংসতা ও যুদ্ধবিগ্রহের ফল। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে শরণার্থীদের অবস্থাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। তাই নিঃসন্দেহে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সামনে বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণ এক মাসের ব্যবধানে 78% বৃদ্ধি পেয়েছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কঠোর লকডাউনের পাশাপাশি
দ্রুত টিকা কার্যক্রম বাস্তবায়ন জরুরি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ এক মাসের ব্যবধানে 78% বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী একদিনে মৃত্যু এবং সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে গতকাল সোমবার 5 জুলাই। এদিন সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 9,964 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং 164 জনের মৃত্যু ঘটেছে। সেই হিসেবে প্রতি মিনিটে 7 জন শনাক্ত এবং প্রতি ঘন্টায় প্রায় 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে করোনা রোগী শনাক্তের হার 29.30%। করোনা সংক্রমণ এবং মৃত্যুর অব্যাহত গতি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন গণমাধ্যমকে বলেছেন,
এটা ভারত থেকে অনেক দেশে ছড়িয়ে গেছে, আমাদের দেশে চলে এসেছে, এবং আমরা যেহেতু মাস্ক ব্যবহার করি না কিংবা করতে অনাগ্রহ প্রকাশ করি, সেই জন্য কিন্তু আমাদের এখানে এত ব্যাপকভাবে ছড়াচ্ছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের পাশাপাশি হাসপাতালে করোনা চিকিৎসার পর্যাপ্ত সুবিধা সম্প্রসারণ করা এবং ব্যাপক সংখ্যক নাগরিককে দ্রুত টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা জরুরি।
এখন ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা করতে হবে, বেড বাড়ানো, আইসিইউ বাড়ানো, অক্সিজেন বাড়ানো, প্লাস আদার যে সমস্ত এই হাইপো নজল ক্যানুলা সহ যে সমস্ত বিষয় আছে সেগুলো তো বাড়াতেই হবে, এবং সাথে কিন্তু এটা এগুলো করানোর জন্য জনবল লাগবে, সেই জন্য জনবলের দিকটাও খেয়াল রাখতে হবে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন, কোভ্যাক্স এর মাধ্যমে চলতি জুলাই মাসে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকারের 10 লাখ ডোজ টিকা আসছে বাংলাদেশে। এছাড়া আগামী আগস্ট থেকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রোজেনেকার টিকার চালান আসার কথা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সম্মুখ সারির অর্থনৈতিক যোদ্ধা হিসেবে তৈরি পোশাক শিল্পে কর্মরত দেশি বিদেশি কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে করোনা টিকা বরাদ্দ চেয়েছে শিল্প সংশ্লিষ্ট মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমইএ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের বরাবরে এক চিঠিতে এই অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারী শুরু হবার পর থেকে এখন পর্যন্ত এই পোশাক শ্রমিক কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করে যাচ্ছেন। করোনা শুরু হবার পর থেকে এখন পর্যন্ত শ্রমিক কর্মচারীদের পাশাপাশি বিদেশিরাও জীবনের ঝুঁকি নিয়ে কারখানা চালু রেখেছেন। তাদের মধ্যে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশের অর্থনীতির স্বার্থে এই শিল্পে কর্মরত শ্রমিকদের এবং বিদেশিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে দর্পণ। আজকের দর্পণে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শিশুদের অবস্থা সম্পর্কে একটি আলোচনা।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইয়েমেনের ব্যাপারে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির জনগণের জন্য আরেকটি বড় আঘাত। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনও নারী ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এসব নৃশংসতার বিভৎস ছবি ও ভিডিও সারা বিশ্বের মিডিয়ায় তুলে ধরা হচ্ছে, এবং ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটেরও তীব্র সমালোচনা হচ্ছে। তারপর জাতিসংঘ সম্প্রতি এক ঘোষণায় শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে সৌদি বিমান হামলায় এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি শিশু নিহত হলেও জাতিসংঘ শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়ায় বিশ্বজুড়ে এ সংস্থার প্রতি সমালোচনা দিন দিন বাড়ছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে কথা বলব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইয়েমেনের জনস্বাস্থ্য মন্ত্রী তোহা আল মুতাওয়াক্কেল বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এ পর্যন্ত 3,000-এর বেশি শিশু নিহত এবং 4,000-এর বেশি শিশু আহত কিংবা পঙ্গু হয়েছে। ইউনিসেফও স্বীকার করেছে, ইয়েমেনের 4,00,000 শিশু চরম অপুষ্টিতে ভুগছে, যাদের মধ্যে 80,000 শিশু মৃত্যুর প্রহর গুনছে। ইয়েমেনের জনস্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে সৌদি জঙ্গি বিমান থেকে এমন সব বোমা নিক্ষেপ করা হয়েছে যার তেজস্ক্রিয়ার প্রভাবে বহু শিশু জিনগত জটিল সমস্যায় ভুগছে। আহত বহু শিশু জরুরি চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় স্থল, আকাশ ও পানিপথে কঠোর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো ইয়েমেনের সাদা প্রদেশে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। শুধু তাৎক্ষণিক চিকিৎসার অভাবে সাদা প্রদেশের শত শত শিশু প্রাণ হারিয়েছে।
1989 সালের 20 নভেম্বর শিশুদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষা বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়। এরপর পর্যায়ক্রমে বহু দেশ শিশু অধিকার রক্ষা বিষয়ক সনদে সই করে এবং এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে। ধারণা করা হচ্ছিল সরকারগুলো শিশু অধিকার রক্ষা এবং তাদের অবস্থার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবে। এও আশা করা হচ্ছিল যে হয়তো শিশুদের চোখের পানি আর দেখতে হবে না, তারা সহিংসতার শিকার হবে না, জুলুম, নির্যাতন ও আগ্রাসনেরও শিকার হবে না। বাস্তবতা হচ্ছে শিশু অধিকার রক্ষা বিষয়ক কনভেনশন শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সুযোগ এনে দিয়েছে, কিন্তু তারপরও বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ, যুদ্ধের কবলে পড়ে তাদের হতাহত হওয়া, শিক্ষা ও চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে, যা মানব সভ্যতার জন্য লজ্জাজনক। একদিকে যেমন প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে মারণাস্ত্র তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থের অভাবে রোগ, শোক, ক্ষুধা ও অপুষ্টিতে বিশ্বের বহু শিশু প্রাণ হারাচ্ছে।
শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুদ্ধে, অথচ যেখানে শিশুরা আনন্দে, হাসি খুশিতে উৎফুল্ল থাকবে, খেলাধুলা করবে, লেখাপড়া শিখবে এবং আত্মিক ও শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা, সেখানে তারা রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতের কবলে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো শিশু অধিকার রক্ষায় সুন্দর সুন্দর কথা বললেও বাস্তবে শিশুদের রক্ষায় তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না। 2016 সালের 2 জুনে জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনে শিশু হত্যার কারণে সৌদি আরব ও তার মিত্রদেরকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে ইয়েমেনের 60% শিশু মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকেও দায়ী করা হয়েছিল। কিন্তু সৌদি আরবের প্রবল আপত্তি ও চাপের মুখে জাতিসংঘ শেষ পর্যন্ত তাদের অবস্থান থেকে সরে আসে। সৌদি হুমকির কারণে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন ওই ঘোষণার 1 সপ্তাহ পরই শিশু হত্যাকারীর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিতে বাধ্য হয়, যা আন্তর্জাতিক সমাজকে বিস্মিত করেছিল।
সৌদি কর্মকর্তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে হুমকি দিয়ে বলেছিলেন, ওই কালো তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দেওয়া না হলে জাতিসংঘে অর্থ দেওয়া বন্ধ করে দেওয়া হবে। সে সময় ইয়েমেনের একটি শিশু জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা অত্যন্ত হৃদয়স্পর্শী এক চিঠিতে বলেছিল, আমি বড় হয়ে যখন লেখাপড়া শেষ করব এবং জাতিসংঘের মহাসচিব হব, তখন সৌদি আরবের বিচার করব, কেননা আমার স্কুলের বন্ধু আহমদ, যে কিনা আমার পাশে বসত, সৌদি আরব তাকে হত্যা করেছে। তারা যদি আমাকে হুমকি দেয় তাতে আমি ভয় পাব না, কেননা ততদিনে আমি বড় হয়ে যাব এবং আমি মরতে চাই না। এদিকে শিশু হত্যার অভিযোগ তুলে জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এর প্রতিবাদে রাজধানী সানায় হাজার হাজার শিশু কিশোর সমবেত হয়ে জাতিসংঘের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, আমরা জানি কারা সত্যিকারের খুনি, তারাই আসল হত্যাকারী, যারা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, খাদ্য আসতে দিচ্ছে না এবং জাতিসংঘ এই জঘন্য অন্যায়ের সহযোগী।
ইয়েমেনে শুধু যে গণহত্যা চলছে তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকারের দাবিদার সরকারগুলো তাদের সমর্থনে এগিয়ে আসছে না। ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিন শিশু হত্যার অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই অবস্থায় বিশ্বের সব সরকার, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও মানবিক ত্রাণ সাহায্যকারী সংস্থাগুলো এসব অঞ্চলের শিশুদের রক্ষায় ভূমিকা রাখতে পারে, কিন্তু দুঃখজনকভাবে শিশু অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আরব দেশগুলো তাদের তেল বিক্রি বাবদ অর্থ অস্ত্র ক্রয়সহ অন্য অপ্রয়োজনীয় খাতে ব্যয় করছে। ইয়েমেনে শিশু হত্যায় শুধু যে সৌদি আরব জড়িত তা নয়, মানবাধিকারের দাবিদার পাশ্চাত্য সরকারগুলো তাদের স্বার্থের কারণে সৌদি অপরাধযজ্ঞের বিষয়ে টু শব্দটিও করছে না।
এ কারণে সৌদি আরব আরও বেপরোয়া হয়ে আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় জাতিসংঘ ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় সৌদি আরব আরও বেশি অধ্যত্ত হয়ে উঠেছে। জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় আনসারুল্লাহ কোনো অস্ত্র আমদানি করতে পারবে না। আনসারুল্লাহর নেতা সৈয়দ আব্দুল মালিক হোতি ও তার একজন ঘনিষ্ঠ মিত্রের সফর ও সম্পদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের মুখপাত্র হিসেবে কাজ করছে জাতিসংঘ। গুতেরেসের এ সিদ্ধান্তকে অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেছে আনসারুল্লাহ আন্দোলন। তো শ্রোতা বন্ধুরা, ইয়েমেনে শিশুদের অবস্থার সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনার কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 6 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। একদিকে লকডাউন, অন্যদিকে বেড়েছে চলাচল। ঢাকার রাস্তায় যানজট, মানব জমিন, মতামত, সংসার ভাঙচুর, পরিবার আটক, জীবন নিয়ে খেলা। প্রথম আলো। 16 বছরে পাচার 11 লাখ কোটি টাকা। কালের কণ্ঠ। করোনা কেড়ে নিল 40 লাখ মানুষের প্রাণ। যুগান্তর। যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উৎসবের মাঝেই গুলিতে নিহত 150 জন। ইত্তেফাক। এবার ট্রেনে করে ঢাকায় আসবে কোরবানির পশু বাংলাদেশ প্রতিদিন। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। মহারাষ্ট্রে মহারাজনীতি, শিবসেনার চালে কি আপাতত নিরাপদ উদ্ধব সরকার? আনন্দবাজার পত্রিকা। দৈনিক 20,000 ভ্যাকসিনের ঘাটতি, কলকাতায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা আজকাল। মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনার মধ্যেই শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক বাতিল করলেন মোদি। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশে করোনা সংক্রমণ কমাতে দেশটির সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের আজ 6ষ্ঠ দিন। প্রায় সব জাতীয় দৈনিকে এ সম্পর্কিত নানা খবর পরিবেশিত হয়েছে। তবে মানব জমিনের শিরোনাম, বেড়েছে চলাচল, ঢাকার রাস্তায় যানজট। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কঠোর বিধিনিষেধের 6ষ্ঠ দিন চলছে, তবে আজ রাস্তায় মানুষের চলাচল গত কয়েকদিনের তুলনায় অনেকটা বেড়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়িও তেমন চোখে পড়েনি। শিল্প কারখানা, ব্যাংক, বিমাসহ বিভিন্ন অফিস খোলা থাকায় অনেককেই বের হতে হচ্ছে।
করোনার অন্যান্য খবর। মানবজমিন লিখেছে, করোনার হটস্পট সারা দেশ, অস্বীকারে মারাত্মক পরিণাম, বস্তি, গ্রাম, গরিব, করোনা সর্বত্র। করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, বাড়ছে মৃত্যু। সারা দেশই এখন করোনার হটস্পট। দেশে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বোচ্চ 164 জনের মৃত্যু এবং রেকর্ড সংখ্যক 9,964 জন শনাক্ত হয়েছে গতকাল। এদিকে রামেক হাসপাতালে একদিনে আরও 19 জনের মৃত্যু, খুলনায় 17 জনের মৃত্যু একদিনে, স্বাস্থ্যবিধির বালাই নেই সিলেটে, সেখানে আইসিইউ এর জন্যে হাহাকার চলছে। ভালো খবর, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন চলতি মাসেই 10 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা আসছে। এদিকে করোনা ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে ঢাকার জবাবের অপেক্ষায় রয়েছে রাশিয়া। সবচেয়ে ভালো খবর, করোনা মহামারীর মধ্যেও রপ্তানি আয় বেড়েছে।
প্রথম আলোর মতামত কলাম, সংসার ভাঙচুর, পরিবার আটক, জীবন নিয়ে খেলা। লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ তার মতামত কলামে লিখেছেন, শিরোনামটা এমন হতে পারত, লকডাউন না মানায় 20টি সংসার আটক, কয়েকশো পরিবার ভাঙচুর, টেনে হিঁচড়ে চলছে জীবন, হাসপাতালে মৃত্যুর সুবন্দোবস্ত। তবে ছাপা হয়েছে অন্য ছবি, অন্য কথা। নাটোরের নলডাঙ্গা থানার পুলিশ লকডাউনে চায়ের দোকান খোলায় অনেকগুলো কেটলি জব্দ করেছে। বিভিন্ন জায়গায় রিক্সা উল্টিয়ে রাখার ছবি আসছে। দিনমজুরেরা খোরাকির খোঁজে বের হওয়ায় কান ধরে ওঠবস করানো হচ্ছে। মধ্যবিত্তরা জরিমানা খাচ্ছে। একজন বৃদ্ধ গৃহপরিচারিকা 6 ঘন্টা হেঁটে ঢাকার এক বাসায় কাজ করতে আসছেন এই বৃষ্টির মধ্যে। কেটলি নয় আসলে আটক হয়েছে পরিবারের আয়, রিক্সা নয় আসলে ভাঙচুর হয়েছে সংসারের খাদ্য প্রণালী। পায়ে হাঁটা মানুষ আর অক্সিজেন না পেয়ে মারা যাওয়া রোগী একই অবহেলার যুগল শিকার।
মহামারীতে বাড়ল রপ্তানি আয়ে মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মহামারীকালে রপ্তানি আয়ে বড় উল্লম্ফন নিয়ে শেষ হল 2020-21 অর্থ বছর। গত 30 জুন শেষ হওয়া এই অর্থ বছরে বিভিন্ন পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ 3,875 কোটি 83 লাখ ডলার আয় করেছে। এই অঙ্ক 2019-20 অর্থ বছরের চেয়ে 15.10% বেশি। সবশেষ জুন মাসে 367 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের জুন মাসের চেয়ে 31.77% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ তথ্যে দেখা যায়, মূলত তৈরি পোশাক এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ার কারণেই সার্বিক রপ্তানি আয়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে গত অর্থ বছরে, তবে লক্ষ্যের চেয়ে 6.89% পিছিয়ে আছে।
16 বছরে পাচার 11 লাখ কোটি টাকা, এটি দৈনিক কালের ঘন্টের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, অর্থ পাচার থামছে না, আমদানি রপ্তানির সঙ্গে পাল্লা দিয়ে অঙ্কটি বড়ই হচ্ছে। গত 16 বছরে দেশ থেকে পাচার হয়ে গেছে অন্তত 11 লাখ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এই অর্থ ফেরত আনার উদ্যোগও মুখ থুবড়ে পড়েছে। একটি ঘটনায় মাত্র 21 কোটি টাকা ফেরত আনা হয়েছে। কারণ হিসেবে মামলা নিষ্পত্তি না হওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশ্য GFI এর তথ্য আস্থায় নিতে রাজি নন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। এমনকি বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। বর্তমানে এমন অনেক খাতে অর্থ পাচার হচ্ছে যা GFI আমলে নেয় না। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ বিষয়ে কালের কণ্ঠের অনুসন্ধানী সেলকে বলেন, বাংলাদেশ থেকে টাকা পাচারে গ্লোবাল সংস্থাগুলো যে তথ্য দিয়ে থাকে সেগুলো সঠিক নয়, এগুলোর কোনো যৌক্তিকতাও নেই, বরং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ায় এখন আর টাকা পাচার হয় না, বরং দেশেই বিনিয়োগ হয়।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মহারাষ্ট্রে মহারাজনীতি, শিবসেনা চালে কি আপাতত নিরাপদ উদ্ধব সরকার? আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, জল্পনা চলছিল গত কয়েক মাস ধরেই পরবর্তী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মহারাষ্ট্রে শিবসেনা, NCP, কংগ্রেসের জোট মহাবিকাশ আগাড়িতে ভাঙন ধরাতে চাইছে BJP। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কয়েক দফায় দিল্লি যাত্রা এবং নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে বৈঠক সেই জল্পনায় আরো ইন্ধন জুগিয়েছিল। কিন্তু গতকাল বিধানসভার কার্যনির্বাহী স্পিকারকে হেনস্থার অভিযোগে 12 জন BJP বিধায়ককে 1 বছরের জন্য সাসপেন্ড করার ঘটনায় আপাতত সেই সম্ভাবনা হিমঘরে চলে গেল বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের এক অংশ। পাশাপাশি তাদের ধারণা এই পদক্ষেপের ফলে পরিষদীয় পার্টি গণিতের হিসেবে শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকারের অবস্থান আপাতত নিরাপদ।
মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনার মধ্যেই শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক বাতিল করলেন মোদি। দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বিজেপির শীর্ষস্থানীয় মন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে গেল। মোদি সরকারের মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল 5টার এই বৈঠক ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে, কিন্তু সেই বৈঠকটি আর হচ্ছে না। মোদি মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা শোনা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 28 জন নতুন মন্ত্রী পদে শপথ নিতে পারেন কয়েকজন হেভিওয়েট নেতা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সর্বোচ্চ 81 জন সদস্য থাকতে পারেন, বর্তমানে সেখানে সদস্য সংখ্যা 53, ফলে এখনও 28 জন মন্ত্রী শপথ নিতে পারেন। আর এ বিষয়েই আজকের বৈঠকটি হওয়ার কথা ছিল। গত 20 জুনও প্রধানমন্ত্রী একটি বৈঠক করেন তার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে আগামী বছর 5টি রাজ্যের নির্বাচন ও 2024 সালের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে হয়তো এবার মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি প্রবাদের গল্প। ইরানি কবি শেখ সাদির জীবনের একটি গল্প নিয়ে গড়ে উঠেছে এই প্রবাদ। উট দেখেছ? দেখনি। গল্পটি এরকম। সাদি এক শহর থেকে আরেক শহরে ভ্রমণে যেতেন। সাধারণত ঘোড়ায় বা অন্য কোনো বাহনে চড়েই যেতেন, কিন্তু একদিন একটু ব্যতিক্রম হল। সাদি নিজেই ভাবলেন, সবসময় তো বাহনেই যাই, আজ একটু পায়ে হেঁটে ঘুরে বেড়াবো। হাঁটতে শুরু করলেন কবি সাদি। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজরে পড়ল একটা প্রাণীর পায়ের ছাপ। তিনি মাটিতে বসে খুব ভালো করে পায়ের ছাপটি নিরীক্ষণ করে নিশ্চিত হলেন উটের পায়ের ছাপ।
বসে থেকেই সামনের দিকে তাকিয়ে দেখলেন চতুষ্পদী ছন্দময় ছাপ চলে গেছে অনেক দূর। মনে মনে ভাবলেন, একটি উট তাহলে তার আগে এই রাস্তা ধরে সামনের দিকে গেছে, যেতেই তো পারে। সাদি উঠে দাঁড়িয়ে উটের পায়ের ছাপ অনুসরণ করতে লাগলেন। কিছুদূর যাবার পর দেখলেন রাস্তার পাশে বেড়ে ওঠা তরতাজা ঘাস অর্ধেক খাওয়া। বাঁ পাশের ঘাসগুলোই খাওয়া হয়েছে, ডান পাশের ঘাসগুলোতে মুখই দেয়নি। সাদি ঘাসের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে কী সব ভাবলেন, তার ভাবনার কথা শুনব মিউজিক বিরতির পর।
ভাবা ভাবির পর সাদি ঘাসের পাশে বসে উটের পায়ের ছাপ খুঁজলেন এবং দেখলেন পায়ের ছাপ সামান্য এলোমেলো হয়ে আবারও সামনের দিকে চলে গেছে ছন্দময় চালে। সাদি আবার ঘাসের দিকে তাকিয়ে মনে মনে বললেন, উটটি নিশ্চয়ই কানা, ডান চোখ কানা, কেননা বাঁ চোখ দিয়ে যতটুকু ঘাস সে দেখতে পেয়েছে সেটুকু ভালোভাবে খেয়েছে, কিন্তু ডান চোখ দিয়ে যেহেতু দেখতে পায়নি তাই ওপাশের ঘাসগুলো তরতাজা রয়ে গেছে, সেগুলোতে মুখই লাগায়নি কানা উট। সাদি আনমনে হাসলেন, উঠাবার কানা? কবিদের এরকম বিচিত্র চিন্তা থাকে, দৃষ্টি থাকে যা সাধারণ মানুষের থাকে না। এ কারণে সাধারণ মানুষ কবিদেরকে অনেক সময় পাগল বলে অভিহিত করে। যদিও প্রকৃত সত্য হল কবিদের দৃষ্টি যত দূর যায় যত সম্প্রসারিত হয়, অন্যদের তেমনটা হয় না। এই দূরদৃষ্টির কারণেই কবিরা আজ যা দেখেন বা ভাবেন অন্যরা তা দেখে বা ভাবে বহু যুগ কিংবা বহু কাল পর।
ঘাসের তরতাজা সবুজ পেছনে ফেলে কবি সাদি এগিয়ে যান সামনের দিকে। উটের রচিত পায়ের ছন্দ দেখতে দেখতে কবির নজরে পড়ে যায় আবারও নতুন একটি রেখা, দেখতে ছায়ার মতো। এ আবার কিসের রেখা? কবিকে ভাবিয়ে তোলে। ভাবতে ভাবতে রেখা ধরে সামনে যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন একগুচ্ছ মাছি ওই রেখার উপর বসে আছে। কবি একটু আনত হয়ে দেখতেই মাছিগুলো উড়ে গিয়ে একটু দূরে সেই রেখার উপরই বসে পড়ে। কবি খুব ভালোভাবে চিন্তা করতে লাগলেন আর ছায়ার মতো রেখাটির সামনে পেছনে তাকাতে লাগলেন। মাছি বসতে দেখে কবি ভাবলেন এই রেখা সিক্ত মানে ভেজা, রেখাটি নিশ্চয়ই দুধের, সেজন্যই মাছি বসেছে। কবি আবারও হাসলেন, আহারে একে তো কানাউট, তার উপরে দুধের পাত্রটাও ফুটো। বিরতির পর শুনব গল্পের পরবর্তী অংশ।
কানা উট, ফুটো দুধের পাত্র, সবই কবির ভাবনা, সচিন্তিত কল্পনা। বাস্তবতা যে কি সেটা কে জানে? কবি এগিয়ে যান ছন্দময় চতুষ্পদী চিহ্ন দেখে দেখে। এবার একটু এগুতেই দেখেন পদচিহ্নের পাশে বড় একটা গর্তের মতো, মহিলার জুতোর ছাপও তার পাশে দেখা গেল। কবি মনে মনে বললেন, তার মানে উট এখানে শুয়ে বিশ্রাম নিয়েছে। উটের পিঠে ছিল এক মহিলা সওয়ারি, সেও উটের পিঠ থেকে এখানে নেমেছে। সাদি আবারও সামনের দিকে তাকিয়ে দেখলেন ছন্দময় চতুষ্পদী চিহ্ন চলে গেছে আগের মতোই। কবি ভাবলেন ওই মহিলা একটু বিশ্রাম নিয়ে আবারও রওনা হয়েছে, একটু দ্রুত এগিয়ে গেলে হয়তো দেখাও হয়ে যেতে পারে। তাহলে নিজের ভাবনাগুলোর সাথে বাস্তবতার মিল আছে কি না মিলিয়ে নেওয়া যাবে। কবি তাই আবারও পা বাড়ালেন।
এবার আগের চেয়ে একটু দ্রুত গতিতে একটু এগোতেই দেখলেন হুন্নে হয়ে একটা লোক এদিক ওদিক তাকাচ্ছে আর দৌড়াচ্ছে। তার চেহারায় পেরেশানির সুস্পষ্ট ছাপ। সাদি তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনাকে এরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? লোকটি বলল, আমার উট পালিয়ে গেছে, তুমি এদিক দিয়ে যেতে দেখো নি? সাদি জানতে চাইলেন, আচ্ছা তোমার উটের কি ডান চোখ কানা? লোকটি জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ আমার উটের ডান চোখ কানা। সাদি জানতে চাইলেন, উটের পিঠে কি দুধ ভর্তি একটা পাত্র ছিল? লোকটি জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ দুধের পাত্রটাও ভর্তি ছিল। সাদি বলেন, আমি অবশ্য তোমার উটটাকে দেখিনি।
লোকটি বলল, দেখো নি, যদি নাই দেখে থাকো তাহলে এইসব আলামত কিভাবে দেখলে? তুমি আমার উট চুরি করে লুকিয়ে রেখেছ। সাদি বললেন, এটা কি ধরনের কথা বলছ? তোমার উট কি একটা ইঁদুরের মতো যে আমি এই জনমানবহীন মরুতে তাকে লুকিয়ে রাখব? আমি কিছু কিছু আলামত দেখতে পেয়েছি যা থেকে চিন্তা করেছি এ ধরনের একটা উট এ পথ দিয়ে গেছে। লোকটা কোনো কথা না বলে তার হাতের লাঠি দিয়ে সাদিকে মারতে শুরু করে দিল। মার খেতে খেতে সাদি চেষ্টা করেছিল লোকটাকে বোঝাতে যে তিনি নির্দোষ। মারের ফাঁকে লোকটার নজর পড়ে গেল সামনের দিকে, একটা উট খানিকটা দূরে দেখা যাচ্ছে। মার বন্ধ করে লোকটা দ্রুত দৌড়ে গেল উটের দিকে।
সাদি আপন মনে স্বাগতোক্তি করলেন, হে কবি, তৃতীয় নয়নের অধিকারী দূরদর্শী কবি, এত বিচক্ষণ চিন্তা করো, কিন্তু কেন তৃতীয় নয়নে দেখা ছবি দেখাতে গেলে চক্ষুহীনকে? কেন তুমি যে উট দেখনি তার বর্ণনা দিতে গেলে? ভাবা উচিত ছিল হে কবি, সব কিছু জানলেও না বলাই ভালো, সব বলতে হয় না। তোমার উচিত ছিল আগে নিজেকে জিজ্ঞেস করা,
উট দেখেছ? দেখনি। এই ঘটনার পর থেকে উট দেখেছ দেখনি এটি একটি প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেল। আর প্রবাদটি বলার সময় একজন আরেকজনকে বোঝানোর চেষ্টা করে, যা কিছু জানো সব মুখে না নাই ভালো। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। অবশেষে রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, অখোতস সাগরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এক বিষয়ের আলোচনায় আরও দুই বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে, তাতে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেছেন। তিনি সোমবার এক টুইটের বার্তায় বলেছেন, কোনো কোনো পশ্চিমা কর্মকর্তা বিশ্লেষক ভিয়েনা সংলাপে আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত করার যে দাবি তুলছেন, তা এক ঢিলে তিন পাখি মারার প্রচেষ্টার সমতুল্য। ইরানের নৌবাহিনী এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানির ঘোষণা। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, আলোচনা চলবে। বাংলাদেশে করোনা মোকাবেলায় মেডিকেল শিক্ষকদের পদায়ন করা হয়েছে। জেলা উপজেলা হাসপাতালে 24 ঘন্টায় মৃত্যু 163। এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিধায়কদের হট্টগোলের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তার মতে বিজেপি লেচ্ছরা হনু। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খুদা হাফেজ। Thank you.